তো আমরা আজকে ভাগবত থেকে একটি শ্লোক শুনব। নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে কিভাবে গৃহস্থ জীবনে কিভাবে ভগবানের পাদপদ্ম আশ্রয় করা যায়, সেই মুক্তিপদ যে ভগবান সকলের মুক্তিদাতা, সকলের আশ্রয়দাতা, তো সেই ভগবানের পাদপদ্মে কি গৃহস্থ আশ্রমে তার সেবা করা যায় এবং এই ভবসমুদ্র কে মুক্ত হওয়া যায়, এই প্রশ্ন করেছেন। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন যে আমরা গৃহমূঢ়ধি, গৃহমূঢ়ধি শব্দের অর্থ হচ্ছে যে জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য সম্বন্ধে জানা নেই। প্রকৃত জীবনের লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? যেমন পশু পাখিরা খায়, ঘুমায়, বংশ বিস্তার করে, আত্মরক্ষা করে, আমরাও মনুষ্য জীবনে খায়, ঘুমায়, বংশ বিস্তার করি, আত্মরক্ষা করি। তা পশু আর মানুষের মধ্যে কি পার্থক্য আছে? পশু পাখিরা তার জীবনে উদ্দেশ্য তারা বুঝতে পারে না, কিন্তু মনুষ্য জীবনে উদ্দেশ্য বোঝা উচিত। এই জন্য মনুষ্য জীবনকে শ্রেষ্ঠ বলা হয়। তো সেই জীবনের উদ্দেশ্য সফল হয় ভগবত ভক্তির মাধ্যমে। তো সেজন্য কিভাবে এই জীবনের লক্ষ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য সফল হবে, তো এই জন্য যুধিষ্ঠির মহারাজ সসগরা পৃথিবীর রাজা, তিনি নারদ মুনিকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। আসলে যুধিষ্ঠির মহারাজ জানেন উনি সারা বিশ্বের রাজা, উনি প্রজাবৎসল, ভগবানের শুদ্ধ ভক্ত। তো ভগবান তার শুদ্ধ ভক্তের মাধ্যমে আমাদের মতো অজ্ঞ মূর্খ ব্যক্তিদের কথা তারা চিন্তা করেন, কি করে আমাদের মঙ্গল হবে। তো বৈষ্ণবরা খুব কৃপালু, দয়ালু, তাই তারা মহান মহান আচার্যদের কাছ থেকে সে উত্তর সংগ্রহ করেন আমাদের জন্য। নারদ মুনি মানে হচ্ছে, নারদ শব্দের অর্থ হচ্ছে যিনি নারায়ণকে দান করেন। আমরা সকলে পরমেশ্বর ভগবানের অংশ। ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন, মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে ভগবানের নিত্য সনাতন বিভিন্ন অংশ। তাই ভগবানের অংশ হওয়ার দরুন আমাদের ভগবানের সাথে যুক্ত থাকা উচিত, কিন্তু আমরা কেউ ভগবানের সাথে যুক্ত নেই, যার দরুন আজ আমরা সকলেই হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে জর্জরিত হচ্ছি, বারংবার জন্ম মৃত্যু চক্রে আমরা ঘুরছি। আমরা দেখেও বুঝতে পারি না যে আমারও মৃত্যুবরণ হবে, এই গ্রামে কেউ একজন দেহত্যাগ করেছেন। তো এই দেহত্যাগের অর্থ হচ্ছে আর একজনকে সজাগ হওয়া। পশু পাখিরা বুঝতে পারে না, তো মনুষ্য জীবনে এটি উপলব্ধি হওয়া উচিত যে আমাদের একজন দাদা বা ভাই বা বংশের একজন এই গ্রামে বাস করতেন, উনি দেহত্যাগ করলেন। তো আমরা দেহত্যাগ বলছি, কিন্তু তার শরীরটা ওখানে ছিল, কেউ দাদা বলছিল, বাবা বলছিল, তো মানে কে দেহত্যাগ করছে? আমরা বলছি বাবা দেহত্যাগ করলো। তাহলে বাবা যাকে আমরা বলতাম বা দাদা বলতাম বা ভাই বলতাম, তিনি তো শুয়েছিলেন, তাকে কেন আমরা রেখে দিলাম না? এবং আমরা বলছি দেহত্যাগ করলেন উনি, আজ তিনি চলে গেলেন, তো শোক পালন করছে লোক, কান্না করছে, কেন? কেউ প্রশ্ন করেছেন? তো এই তো আপনি আপনার বাবা চলে গেলেন বলে কান্না করছেন, বাবা তো শুয়ে আছে আপনার বাবা, তাহলে কে চলে গেল? সেটা মানুষ জানে না। তো সেটি হচ্ছে আত্মা। ভগবদ্গীতায় কৃষ্ণ যেটি বললেন পঞ্চদশ অধ্যায়ে সপ্তম নম্বর শ্লোকে, মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন। আত্মা হচ্ছে নিত্য সনাতন, তার মৃত্যু নেই, এই দেহটার মৃত্যু হয়, দেহটার জন্ম হয়, দেহটায় বার্ধক্য হয়, দেহতে রোগ হয়। তুই আমরা জানি না বলে দেহের প্রতি মোহগ্রস্ত হই, আমার বাবা, আমার মা, আমার দাদু এরকম বলে সে আমাকে দেখে তাই মোহগ্রস্ত থাকি। যখন সে চলে যায় দেহত্যাগ করে তখন আমরা ক্রন্দন করি, কে আমাকে দেখবে, তখন শোক করি আর ভয়ের উদ্রেক হয়, কে দেখবে আমাদের, ভয় চলে আসছে। আরে বল, অনুরোধ করবো পা ধরে কথা না বলার জন্য। এখানে কথা বলতে এসেছেন, আসুন, এখানে মাইক দিচ্ছি, কথা বলবেন, এখানে শুনুন, কিছু কথা বলবেন না, অনুরোধ করছি। তো মানুষের এইগুলি বোঝা উচিত, কিন্তু এই মনুষ্য জীবনে পশু পাখির মতো আমরা যদি এরকম দেহত্যাগ করি, যদি আমাদের উদ্দেশ্য না জানতে পারি, তাহলে কী লাভ? সারা জীবন হয়তো আমরা হরিনাম করি না, কিন্তু দেহত্যাগ হয়ে গেল, বাবা চলে গেল বলছি, কিন্তু তখন আমরা বল হরি বলে নিয়ে যাচ্ছি, জুড়ে জুড়ে বল হরি সারা জীবন আমরা করি না, তো তখন কি লাভ হলো? কিছু লাভ হয়? যদি আমরা হরিনাম করতাম, সেই মৃত শরীরকে, মৃত সবকে হরিনাম করে শুনিয়ে কিছু লাভ হয় না। কিন্তু আগে জীবিত অবস্থায় আত্মা যখন থাকে এই শরীরে, তখন যদি হরিনাম করা হয়, তখন আমরা প্রত্যেকেই আত্মজ্ঞান লাভ করতে পারি যে আমি এই দেহটা নই, যে কোনো মুহূর্তে এই দেহ আমি ত্যাগ করব। এই জগতে আমরা দেখছি প্রত্যেকেই কেউ না কেউ এই জগৎ থেকে বিদায় নিচ্ছে, দেহ ত্যাগ করছে, কিন্তু আমরা সবাই ভাবি আমি মৃত্যুবরণ করব না, আমি বাঁচব, আমি থাকব। এটাই আশ্চর্য বিষয় এই জগতে। যুধিষ্ঠির মহারাজকে ধর্মরাজ, বকরূপী ধর্মরাজ জিজ্ঞেস করেছেন, কিম আশ্চর্যম ক পন্থা, অনেক প্রশ্ন দিয়েছেন যে কোন পথ অবলম্বন করা উচিত মনুষ্য সমাজের। তিনি বললেন, মহাজন যেন গতস্য পন্থা। আমরা জল্পনা কল্পনা করে ধর্মতত্ত্ব গ্রহণ করছি কলিযুগে, কিন্তু তিনি, যুধিষ্ঠির মহারাজ, তিনি জানালেন না, মহাজনেরা যে পন্থা দিয়েছেন, যে ধর্ম বিষয় ভগবানকে কেন্দ্র করে সেটি আলোচনা করা, সেটি গ্রহণ করা, সেই পথে যাওয়া। কিন্তু আমরা কলিযুগে যত মত তত পথ সৃষ্টি করছি, স্পেকুলেশন করছি, আমার মতেই ওনার মতেই না, মহাজনদের মতটা কি, তারা কোন পন্থা দেখিয়েছেন? তো সেটাই, সেই মহাজনেরা কারা? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু জনক ভীষ্ম বলি বয়াস কিম অয়ম। যমরাজ, তিনি নিজে বলছেন, তিনি ধর্মরাজ, পাপ পুণ্যের বিচার করেন, জীবের পাপ পুণ্যের বিচার করেন, বিশেষ করে মনুষ্য জীবের। তো সেই ধর্মরাজ জানাচ্ছেন, ব্রহ্মা, নারদ মুনি, শিবজি, চতুর্কুমার, জনক রাজা, ভীষ্মদেব, বলি মহারাজ, শুকদেব গোস্বামী, এরকম ১২ জন মহাজন আছেন, তারা শিক্ষা দিচ্ছেন পরম্পরা সূত্রে ভগবান থেকে, সেই জ্ঞান লাভ করে তারাও নিজেরা জল্পনা কল্পনা করে বলেন না, তাই তারা যেহেতু গ্রহণ করেছেন ভগবানকে কেন্দ্রবিন্দুতে, ধর্মমূল্যঙ্গী ভগবান সর্ব বেদময় হরি। তো ধর্মের মূল বিষয় যে ভগবান, সমস্ত বৈদিক শাস্ত্রে সেটাই বলে কোন পথ আমাদের অবলম্বন করতে হবে। তো যেন যে কেউ যে কোনো একটা পথ দিয়ে দিল, সেটা যেন আমরা গ্রহণ না করি। তাই মহাজনেরা যেটা বলবেন সেটা হচ্ছে আচার্যের পথ, তারা আচরণ করেছেন। তাই শিব, নারদ, তারা কি বলেন? তারা বলেন ভগবান হচ্ছেন মূল আরাধ্য। তাই যদি কেউ ধর্ম প্রচার করে, সে যদি বলে ভগবান কৃষ্ণ হচ্ছেন মূল আরাধ্য বস্তু, তার সেবা করা উচিত, তাহলে ওটা ঠিক আছে, পরম্পরা। তাই বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই গ্রামে এসেছিলেন, তিনিও সমগ্র জগতে চক্রবর্তী উপাধি পেয়েছেন, বিশ্বনাথ চক্রবর্তী, বিশ্বে সবাইকে তিনি ভগবত ভক্তির জ্ঞান দান করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন কিভাবে না গোস্বামীদের পদাঙ্ক অনুসরণ করে। নিজে তিনি জল্পনা কল্পনা করে কিছু বলেননি, উনি গ্রন্থ রচনা করছেন এখানে। পরবর্তীকালে তিনি সৈয়দাবাদে গিয়েছেন, সেখান থেকে তিনি চলে গেছেন বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে গোস্বামীদের কাছে তাদের কাছে থেকে তাদের কৃপা লাভ করে তিনি অনেক গ্রন্থ আমাদের জন্য লিখে গেছেন, ভাষ্য দিয়ে গেছেন গোস্বামী গ্রন্থের। তো তারা কৃপালু মহাজন, তারা কখনো জল্পনা কল্পনা করে কোনো কিছু করেন না। তো সেজন্য আমাদের যেন কেউ বলে না, তুমি যার ভজনা করো না কেন, যেখানে যা আরাধনা করো সে এক জায়গায় যাবে। অনেক লোক বলে, এটা ঠিক সিদ্ধান্ত নয়। আমরা যার ভজনা করবো সব এক জায়গায় যাব, এটা ঠিক নেই। হ্যাঁ, সেজন্য যত মত তত পথ শাস্ত্রের কথা নয়। হ্যাঁ, যদি বেঙ্গলে সবাই আমাদের প্রশ্ন করে, তুমি যার ভজন করো এক জায়গায় যাবে, কিন্তু কৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা, আমাদের সবাইয়ের সৃষ্টিকর্তা ভগবান, তিনি তিনি বলছেন জানতি দেবব্রতা দেবান, দেব পূজা করলে দেবলোকে যাবে। পিতৃণী জানতি পিতৃব্রতা, পিতৃপুরুষের আরাধনা করলে পিতৃলোকে যাওয়া যাবে। ভূতানি জানতি ভূতে যা, ভূতলোকের পূজা করলে ভূতলোকে যাবে। মজ্জাজিন মাপি নুহপি মাং, আমার পূজা করলে আমার কাছে আসবে। তো কৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা এই জগতের সকলের, তিনি বললেন না যে তুমি যার পূজা করো সব এক জায়গায় যাবে, না, এটা ভুল ধারণা। তো সেজন্য আমরা যেন মহাজন বাক্য, নারদ মুনি শিবজি তারা এই কথা বলেন না। তারা কি বলেন না, ভগবান বিষ্ণুর আরাধনা করতে বলেন। তারা ভগবানের আরাধ্য বস্তু ভগবান, তার সেবা করতে বলেন। এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও লিখছেন, আরাধ্য ভগবান ব্রজেশত নয়। তিনি বুঝাচ্ছেন এই কথাকে শাস্ত্র থেকে, যে আমাদের আরাধ্য হচ্ছেন ভগবান। তো সেই ভগবান কে, না নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, তিনি হচ্ছেন আমাদের আরাধ্য। তার পূজা করা উচিত, তার আরাধনা করা উচিত, তার সেবা করা উচিত। সেজন্য উনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কত গীতা ভাগবতের ভাষ্য দিয়েছেন, সুন্দর সুন্দর ভাষ্য আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমরা যাতে ভুল পথে না যাই, সেসব আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে শিখিয়েছেন। তো সেজন্য এই দুর্লভ মনুষ্য জীবনের আমাদের যদি সার্থক করতে হয়, তাহলে পরম্পরা সূত্রে মহাজনদের বাণী আমাদের গ্রহণ করা উচিত। হ্যাঁ, সেজন্য সেই ধর্ম মনুষ্য মাত্রেই গ্রহণ করা উচিত। ধর্মহীন মানুষকে পশুর সাথে তুলনা করা হয়, যারা ধর্ম আচরণ করে না। তো ধর্ম কি না, ভগবানের দেওয়া আইন। তো সেই জন্য সেই আইনগুলো কোথায় আছে, গীতায় রয়েছে, ভাগবতে ভগবান সম্বন্ধে রয়েছে, তার ভক্ত সম্বন্ধে রয়েছে, আর গীতাতে ভগবান মুখ নিঃসৃত বাণী, ভগবান কে, তার কার্যকলাপটা কি, সেই সম্বন্ধে রয়েছে। তখন ভগবান কে যদি আমরা জানি, তার সম্বন্ধে যখন শুনব তখন আসক্তি বাড়বে। যেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ভগবান সম্বন্ধে গোস্বামীদের শিক্ষা অনুসারে অনেক গ্রন্থ লিখেছেন, সেখানে তো আমরা প্রাকৃত দেহে বুঝতে পারব না। তিনি এত উন্নত বৈষ্ণব ছিলেন, এই গ্রামে অবতরণ করেছিলেন, আর সেই গ্রামে আপনারা জন্মগ্রহণ করেছেন। তো তার স্মৃতি রাখা উচিত আমরা মনে করি। আমরা গ্রন্থে দেখে এখানে আসছি, ও শাস্ত্রী এখানে এই সৈয়দাবাদে, এখানে না এটা কি দেবগ্রামে ওনার জন্মভিটা, পরে উনি গুরু যেখানে ছিলেন সৈয়দাবাদে বহরমপুরে ওখানে থাকতেন, তারপরে উনি বৃন্দাবনে গুরুর আদেশে চলে গেছিলেন, আবার আত্মীয় স্বজনদের আদেশে আবার চলে এলেন, কেন ওনার ছোটবেলায় বিবাহ হয়েছিল, পত্নী ছিল, তিনি আবার এলেন, পত্নীর সাথে থাকলেন, সারা রাত্রি ভাগবত কথা বলে, সারারাত্রি পত্নীকে ভাগবত কথা শিখাচ্ছেন, ধর্মপত্নী, আর সেই পত্নী ভাগবত কথাই শুনছে, কামের দ্বারা আসক্ত হয়নি। পরে আবার গুরু গৃহে চলে গেছেন, আবার গুরুদেবের অনুমতি নিয়ে বৃন্দাবনে চলে গেছেন, গোস্বামীদের কাছে থেকেছেন, আর সেখানে রাধা গোকুলানন্দ বিগ্রহ তার কাছে স্বয়ং এসেছেন, তিনি নিতে চাননি, এক ভক্ত দিতে এসেছেন গোকুলানন্দ, রাধা গোকুলানন্দ বিগ্রহ। তুমি বলে, না না আমি তোমার সেবা করতে পারবো না, কিন্তু গোকুলানন্দ ইচ্ছা করে, বলে না না তোমার থেকে আমি সেবা গ্রহণ করতে চাই, বলে আমি তো এখানে ভিক্ষা করি, মাধু করি করি খাই, বলে তুমি যাই খাও আমি তাই খাবো। তো ভগবান রাধা গোকুলানন্দ সেবিত বিগ্রহ বৃন্দাবনে সেবিত হচ্ছেন এখনো। তো সেই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রাধারানীরও কৃপা লাভ করেছেন। স্বয়ং রাধারানী তার কাছেই এসে কামগায়ত্রী মন্ত্রের যে তার সন্দেহ ছিল, কামগায়ত্রী মন্ত্র যেটি আমরা গুরু থেকে লাভ করি, সদ্গুরু থেকে, তো সেই কাম বীজ কামগায়ত্রী মন্ত্র সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্যচরিতামৃতে লিখেছেন যে 24.5 অক্ষর। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তো উনি পণ্ডিত ছিলেন, উনি ব্যাকরণগতভাবে বুঝতে পারছেন না যে সাধারণত অর্ধ অক্ষর 24.5 কি করে হয়, অক্ষর তো 25 বা 24 এরকম হবে, 24.5 কেন, তো উনি বুঝতে পারছিলেন না। তখন উনি ভাবলেন যে কবিরাজ গোস্বামীর প্রতি আমার সন্দেহ, তো এই প্রাণ রেখে কি লাভ হবে, দেহত্যাগ করতে চাইছিলেন। তখন রাধারানী প্রকট হলেন, হ্যাঁ, অর্ধরাত্রিতে কি দ্বিপ্রহর রাত্রিতে এসে রাধারানী তাকে বললেন, দেখো হরিবল্লভ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আর এক নাম ছিল হরিবল্লভ, যে তুমি চিন্তা করো না, কৃষ্ণদাস কবিরাজ চৈতন্যচরিতামৃতে যা লিখেছে এটা সত্য, 24.5 অক্ষর। তখন রাধারানী তাকে বুঝিয়ে দিলেন কি করে অক্ষরের 24.5 অক্ষর হয়। তিনি বললেন যে অন্তস্থ জ, তারপরে যদি ব হয়, আর বয়ের পূর্বে যে জটি সেটা অর্ধেক হয় ব্যাকরণগতভাবে। তো রাধারানী যখন বুঝিয়ে দিলেন তখন তার সন্দেহ চলে গেল, এবং তিনি তখন রাধারানী কৃপা লাভ করলেন এইভাবে। তো এত বড় একজন ভক্ত এই গ্রামে আবির্ভূত হয়েছেন, তো যেন তার স্মৃতি অবশ্যই রাখা গ্রামবাসীদের উচিত, এবং সেখানে সেই স্থান পবিত্র স্থান, সেই পবিত্র স্থানে যেন পবিত্র হয়, সেখানে যেন কখনো কেউ গিয়ে মৎস্য মাংস ভোজন না করে, কেউ গিয়ে যেন সেখানে চা পান বিড়ি সিগারেটও গ্রহণ না করে। কেন, বিশ্বনাথ চক্রবর্তী তিনি চা পান বিড়ি সিগারেট ভাগবতের সিদ্ধান্ত উনি দিয়েছেন, যেখানে কলির স্থান সমস্ত পাপ অধর্ম, হ্যাঁ, সেগুলি যেটি যমরাজ শাস্তি দেন, মনুষ্য জীবনে ধর্ম আচরণ করা উচিত। তো আমি মনে করি এই গ্রামবাসী নিশ্চয় তারা হয়তো বুঝে নাই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের প্রভাব, সারা বিশ্বের লোক এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রভাব জানে, ভাগবত পড়ে, তারা যারা গরু রক্ত খেত, গো মাংস খেত, মানুষ মানুষকে খেত, আফ্রিকার লোক পর্যন্ত, তো সেই সব লোকেরাও এ চা পর্যন্ত খায় না, চায়ে নিকোটিন কফিন আছে, সিগারেট লেখা আছে স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, এগুলো বিদেশিরা এখন বর্জন করে দিয়েছে, কি করে না, এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে সিদ্ধান্ত ভাগবতে রয়েছে সেই শিক্ষাকে লাভ করে। আমেরিকা আফ্রিকার লোক, ইরাক ইরানের লোক পালন করছে আপনাদের গ্রামের লোকের কথা, হ্যাঁ, আর আমরা জানি না, জানি না, আমাদের ভুল নেই, আমাদের জানার নেই তাই আমরা করছি, কিন্তু যখন বুঝবেন কেন আমি চা খাবো না, না ব্রিটিশরা আমাদের জোর করে একটা ব্যবসা করেছিল, তার মধ্যে নিকোটিন কফিন দিয়েছে, ফ্রি খাওয়াইছিল, আর এখন টাকা দিয়ে আমরা খাই, শরীরকে ক্ষতি করি। আর মাংস ব্রিটিশরা দিয়েছিল বিলাতি ডাক্তারদের পরামর্শ দিয়ে যে না না নর শরীরে শক্তি থাকবে না, হ্যাঁ খাও, কিন্তু আমরা দেখছি আমাদের হীন বল বিগত বীর্য জাত হচ্ছে, আর হসপিটালে 99% আমরা মৎস্য মাংস ভুজি লোক। হ্যাঁ, বিচার করলে যদি বুদ্ধিমান হন তাহলে জিজ্ঞাসা করুন কেন এত হসপিটালে কারা আছে, তখন দেখবেন কোন খাদ্য থেকে, কেন ক্যান্সার লান্স ফুটু হয়ে যাচ্ছে, হ্যাঁ, যখন কেন দেখবেন সিগারেট মদ এগুলি থেকে। এখন বৈজ্ঞানিকরা প্রমাণ করছে না না এগুলো খাওয়া যাবে না, কিন্তু শাস্ত্রে এগুলির আছে। হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আচার্য তারা আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন, তার শিক্ষা আজকে সারা বিশ্বের লোক গ্রহণ করছে, ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ পরম্পরা সূত্রে এইসব শিক্ষাকে দিয়েছেন, এখন ব্রিটিশরাও গ্রহণ করছে। তো এই জন্য অম্বরীশ মহারাজ, হ্যাঁ সরি, যুধিষ্ঠির মহারাজ, তিনি রাজা হয়ে তিনি নারদমুনির আশ্রয় নিলেন, কেন নারদমুনি আমাদের পরম্পরায় এসেছেন ভগবান কৃষ্ণ হতে, কে, হ্যাঁ, ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মা হইতে নারদেরও মতি। তো এইরকম যদি পরম্পরা সূত্রে গণতি করা হয় দেখা যাবে এই বিশ্বনাথ আস, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আছে সেই পরম্পরায়। তো কৃষ্ণের শিক্ষাগুলি মনুষ্যের জন্য, কেন না আমরা তার অংশ, শুনলাম গীতাতে বলা আছে জীব হচ্ছে আমার অংশ, আত্মা আমি, এই দেহ নই। কেন আমরা যাকে বাবা মা বলি, দেহটাকে পুড়িয়ে দিই, সেটা আসল নয়, আত্মা হচ্ছে আসল। আমরা বলি বাবা চলে গেল, মা চলে গেল, তাহলে কে চলে গেল? বাবা তো শুয়ে আছে, তাহলে ওইটা বাবা নই, মা নই। তাহলে আমরা মিথ্যে মিথ্যে কান্না করি, মিথ্যে মিথ্যে এই দেহটার প্রতি মোহগ্রস্ত ছিলাম বলে, এটা পচে যাবে, কুকুর শিয়াল খাবে, কিন্তু তার জন্য আমরা শোক করি। কেন ও দেখতো আমাদেরকে, এরকম ভাবছি। কিন্তু আত্মাকে দেখুন, নিজের আত্মাটাকেও দেখুন। তো সেই আত্মজ্ঞান লাভ হয় হরিনামের মাধ্যমে, এই গীতা ভাগবত শ্রবণ কীর্তনের মাধ্যমে, প্রসাদ সেবা করার মাধ্যমে আমরা গীতা ভাগবত থেকে জ্ঞান অর্জন করি। তাই বৈদিক শাস্ত্রের মূল শিক্ষা হচ্ছে ভগবানকে বুঝা। তো এই কলিযুগে ভগবান এসেছেন নাম ব্রহ্মরূপে, নাম অবতার রূপে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তো এই রূপে এসেছেন। তো এটার দ্বারা মানুষ এই আত্মজ্ঞান লাভ করলে তার জীবনের উদ্দেশ্য তখন সফল হবে। আপনি যদি জানতে পারেন আমি কে, তাহলে আপনার জীবনের কর্তব্যটা কি জানতে পারবেন এবং প্রয়োজন কি বুঝতে পারবেন, হ্যাঁ কি না? আপনি যদি নিজে কে জানেন না, এখন লোককে জিজ্ঞাসা করে আপনি কে, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন, হ্যাঁ শ্রী যুধিষ্ঠির উবাচ, গৃহস্থ এতাং পদবিং বিধিনায়েন চাঞ্জসা জায়া দেবরি সে ব্রুহি মাদৃশ গৃহমূঢ়ধি। মহারাজ যুধিষ্ঠির নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, জীবনের লক্ষ্য সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ আমাদের মতো গৃহব্রত ব্যক্তিরাও যে বৈদিক বিধি অনুসারে অনায়াসে মুক্তিপাদ পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারে, দয়া করে সেই সম্বন্ধে আমাকে বলুন। নারদমুনি যেহেতু বৈষ্ণব, ভগবানের পরম্পরাতে রয়েছেন, তো ভগবানের যে শিক্ষাটা কোথা থেকে আসে, পরম্পরা সূত্রে। যেমন একটা পাক্কা আম আপনারা গাছে ধরেছে, ওটা যদি পেতে চান, যদি কেউ আমটা উপরে তুলল, যে ফেলে দিল টপ করে, তো সেই পাক্কা আমটা পূর্ণ থাকবে, হ্যাঁ কি না? তার অস্তিত্ব থাকবে, খাওয়া যাবে, আস্বাদন হবে না। তাহলে কি করে সেই পাক্কা আমের আস্বাদন হবে? না, ওই গাছের উপরে কেউ তুললো, তার নিচে ডালে বসে কেউ আরেকজন ধরে নিল, তার নিচে আরেকজন কেউ ধরলো, নিচে দাঁড়িয়ে আরেকজন ধরে নিল, তাহলে কি হলো, আমটা প্র্যাকটিক্যাল বাস্তবে সঠিকভাবে থেকে গেল আর নষ্ট হলো না। তাই পরম্পরা মানে এটা। হ্যাঁ, তো সেই জন্য আমরা এইরকম পরম্পরাতে, এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পরম্পরাতে আজ সারা বিশ্বে ভগবত বাণী প্রচার হচ্ছে, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি করছেন, তাই জন্য দেখবেন এইসব লোকেরা আসছে। তাই এইসব কথা নারদ মুনি থেকে শিক্ষা যুধিষ্ঠির মহারাজকে তিনি লাভ করলেন, যুধিষ্ঠির মহারাজ নিজে লাভ করলেন। তো সেজন্য উত্তর দিয়েছিলেন নারদ মুনি, আমাদের বুঝতে হবে কি উত্তর দিয়েছিলেন, কি করে আমরা মুক্তিপাদ ভগবানের আশ্রয়ে এই জীবনে সার্থক করতে পারি মনুষ্য জীবনকে। তিনি বললেন, নারদ মুনি কি বলেন, গৃহেষু অবস্থিত রাজন। তিনি বললেন না তুমি গৃহত্যাগ করে চলে যাও, হে রাজা গৃহেতেই থাকো, গৃহে স্থিত, গৃহস্থ হও। গৃহস্থ মানে কি, যে গৃহেতে স্থিত আছে, দুটি জিনিস আছে, একটা গৃহমেধি, একটা গৃহস্থ। তার মানে যে গৃহতে স্থিত আশ্রম পরিণত করেছে, তো কি করবেন, রাজন হে রাজন ক্রিয়া কর্ম করবে, কুরবন যথোচিত যথাযথভাবে কর্ম করবে, বাসুদেবা অর্পণম, তোমার সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করবে, কেন তুমি ভুক্তা নও, তুমি তার অংশ, তার চাকর। তাই তোমার সমস্ত কর্মের ফল, যেমন একটা চাকর মালিকের বাড়িতে চাকরি করে, তো সেখানে যেসব কাজ করে, কাজের ফলটা মালিককে দেয়। রান্না করলো একটা কর্ম, রান্না করে কে চাকর খেয়ে নেয়, কি করে রান্না করে, সঙ্গে সঙ্গে মালিক তার পরিবারকে খাওয়ায়, আর তখন মালিক কি বলে, ভুলা খেয়ে নিস। তখন চাকর বুদ্ধিমান না বুদ্ধিমান নয়, বুদ্ধিমান, কিন্তু যে চাকর রান্না করে মালিকের জিনিসটা, সে যদি নিজে খেয়ে ফেলে, তাহলে কি হবে, বুদ্ধিহীন হবে। কেন বুদ্ধিহীন হবে, না মালিক লাথ মেরে গেটের বাইর করে দেবে, বাড়িতে থাকতে পারবে না, মালিকের জিনিস সে যদি ভোগ করে। তাই আজ সমাজে আমরা বারংবার জন্ম মৃত্যু চক্র, আজ এখানে আমরা যারা বসে আছি, কেউ গরিব ঘরে, কেউ ধনী ঘরে, কেউ অশিক্ষিত, কেউ শিক্ষিত, কেউ দেখতে সুন্দর, কেউ অসুন্দর, নানা রোগ, কি কারণ, কেউ ব্রাহ্মণ করলে, এখানে অনেক ব্রাহ্মণ পরিবার আছে, কেউ মুচি পরিবারে, কি কারণ আমরা কোনোদিন জিজ্ঞাস করেছি? আমরা কেউ কোনোদিন জিজ্ঞাস করি না। তো যদি মনুষ্য জীবনে এটি বোঝা উচিত, হ্যাঁ, প্রশ্ন করা উচিত। তো সেজন্য এই কর্ম আচার্যরা বুঝাতে চাইছেন। তো সেজন্য এখানে বলছেন যে কর্ম কিভাবে করবে, এই জন্য এখানে বলছেন ক্রিয়া করবন, তোমার যে কার্যকলাপ করবে যথাযথভাবে, অনুরূপভাবে, যা ভগবান দিয়েছেন ঠিক ঠিকভাবে, তার উদ্দেশ্যে। কেন? উনি ভুক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম, তিনি হচ্ছেন সবকিছুর ভুক্তা। কেন? না অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, ভগবান থেকে সব এসেছে। ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চা জগতং জগৎ, এই জগতে যা কিছু, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, সব ভগবানের, আমাদের কিছু নয়। এই জন্য গীতায় কৃষ্ণ জানিয়ে দিলেন, সর্বকর্মাণি অপি সদা কুর্বাণ মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদাত মবাপ্নুতি শাশ্বতং পদমব্যয়ম, তুমি আমার কৃপা পাবে। কে? ভগবান বলছেন কে কৃপা পাবে? না কুর্বাণ মত ব্যাপাশ্রয়ে, কর্ম, সমস্ত কর্ম আমাকে আশ্রয় করে করো। তাই এখানে নারদ মুনি কৃষ্ণের কথাটাকে যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে কর্ম যে করতে যাচ্ছ তুমি, যে গৃহস্থ স্থিত রয়েছ, তো উচিত কি না সমস্ত কর্মের ভোক্তা হচ্ছেন ভগবান, তিনি মালিক, অতএব কেন না তার সব জিনিস, তাই আমরা চাকর, তার দাস, তার অংশ। গীতায় বলে দিয়েছেন এ আত্মা ভগবানের অংশ, মা বাবার অংশ নয়, দেবতাদের অংশ নয়, রাজনৈতিক নেতাদের অংশ নয়, আমরা তাদের জন্য ছুটছি, কিন্তু সেই বাবা মারাও হতাশা, রাজনৈতিক নেতারাও হতাশা, দেবতারাও হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ সবাই এর মধ্যে। কেন না আমরা যার অংশ তাকে বাদ দিয়ে আর সব জায়গায় দৌড়াচ্ছি। যেমন এই শরীরের অংশটা হাত, এই শরীরের অংশটা পা, এই হাত পা যদি মনে করে না না আমি এই দেহের সাথে যুক্ত না থেকে অন্য জায়গায় গিয়ে যুক্ত হব, কি লাভ হবে? এই হাত পা ঠিক থাকবে? কোনো কাজ হবে না। এই হাত পা এই দেহের সাথে যুক্ত থাকতে হবে, ঠিক তেমনি জীব ভগবানের অংশ, তার সাথে যুক্ত থাকতে হবে। কিভাবে যুক্ত থাকবেন? না তার সমস্ত জিনিস তার সাথে যুক্ত করার মাধ্যমে। সেজন্য যজ্ঞার্থাৎ কর্ম, সমস্ত কর্ম বিষ্ণুর প্রীতির জন্য করতে হবে। এই জন্য এখানে বললেন সমস্ত কিছু বাসুদেব, বাসুদেব শব্দের অর্থ হচ্ছে কি না, যিনি সর্বত্র বিদ্যমান, যেন বাসুদেব বলা হয়, যিনি সর্বত্র বিদ্যমান। অর্জুন তাকে বলছেন পরম ধাম, পরম ধাম শব্দের অর্থ কি না, যিনি সবাইকে আশ্রয় দেন, সকলকে, এক বহু নাম য বিদধাতি কামান, যিনি একা সবাইয়ের কামনা পূরণ করেন। একটা পিপিলিকার একদানা চিনি কে দেয়? ভগবান দিচ্ছেন। এক হাতির খাবার 100 কেজি দৈনিক কে দিচ্ছে? আমার বাবা মা দিচ্ছে, আমি দিচ্ছি, আমার রাজনৈতিক নেতারা দিচ্ছেন, বৈজ্ঞানিকরা দিচ্ছেন, দেবতারা দিচ্ছেন, কেউ না। সব কিছু ভগবানের জিনিস, ভগবান সব সুব্যবস্থা করে রেখে দিয়েছেন। একটা সন্তান জন্ম হবে, মাতৃস্তন ভগবান দিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে, তাকে চিন্তা করতে হয় না, ব্যবসা করতে যেতে হয় না, চাকরি করতে যেতে হয় না। যেতে হয় বাচ্চাকে, হাতিকে ব্যবসা করতে যেতে হয়? যেতে হয় না। প্রত্যেকে তার কর্ম অনুসারে সবাইয়ের জন্য রয়েছে, কিন্তু মনুষ্য জীবনে কর্ম সম্পাদন করতে হবে কি উদ্দেশ্যে না, ভগবানের সেবা প্রীতি বিধানের উদ্দেশ্যে, তার প্রীতির জন্য। তো এই জন্য এখানে নারদমুনি যুধিষ্ঠির মহারাজের কথা প্রশ্নের উত্তর দিচ্ছেন ক্রমান্বয়ে, যে কিভাবে এই গৃহস্থ আশ্রমকে সুন্দর করে তুলবেন, জীবনের প্রকৃত উদ্দেশ্য সফল করবেন। নারদমুনি সবকিছু, তিনি মহাজন, তিনি জানাচ্ছেন। প্রহ্লাদ মহারাজও একজন মহাজন, আমরা শুনছিলাম প্রহ্লাদ ও জনক ভীষ্ম। প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমাদের জীবনের লক্ষ্য নতে বিদু, বিদু মানে জানা উচিত, নতে বিদুহি স্বার্থগতি বিষ্ণু, আমাদের জীবনের লক্ষ্য স্বার্থগতি বিষ্ণু পাদপদ্ম সেবা, এটি জানাচ্ছেন। সেই জন্য নারদমুনি বললেন হে রাজা, যারা গৃহস্থরূপে গৃহ অবস্থান করেন তাদের অবশ্য কর্তব্য ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তাদের কর্মের ফল ভোগ করার চেষ্টা না করে, তাদের জীবিকা নির্বাহের জন্য তারা যা অর্জন করেন তা সবই বাসুদেব শ্রীকৃষ্ণকে অর্পণ করা, ভগবানের মহান ভক্তদের সঙ্গ করার মাধ্যমে এই জীবনেই বাসুদেবকে সন্তুষ্ট করার পন্থা যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যাবে। তাহলে ভগবান বিষ্ণু কি করে সন্তুষ্ট হবেন তার উত্তর এখানে দিচ্ছেন। তিনি কি করে সুখী হবেন? না, যখন সমস্ত কর্মের ফল বাসুদেবকে অর্পণ করা হবে আর তার যে ভক্ত তাদের সঙ্গ করা হবে। তাই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সঙ্গ আমরা পাব যদি আমরা তার কার্যকলাপ সম্বন্ধে আলোচনা করি, তার গুণাবলী সম্বন্ধে যদি আমরা আলোচনা করি, তার শিক্ষাগুলি যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা তার সঙ্গ পাব। আর তখন ভগবান খুশি হবেন, ও এই গ্রামের লোক আমার প্রিয় ভক্ত এই বিশ্বনাথ চক্রবর্তী হরিবল্লভ তার গুণগান করছে, অতএব তারা আমার প্রিয়। তখন আপনারা অটোমেটিকলি এই গ্রামবাসী হৃদয় থেকে আনন্দ লাভ করবেন, এই গ্রাম তখন উন্নয়ন হতে লাগবে। কিসে উন্নয়ন হবে? ভগবানকে কেন্দ্র করে। যেখানে একদম এই পুরু দেবগ্রামটাই বিষ্ণুময় হয়ে যাবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, সব বাড়িতেই কৃষ্ণ চিন্তা প্রসাদ ছাড়া কিছু হচ্ছে না। কেন না? কেন্দ্রবিন্দু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তার আশ্রয়ে ভগবানের আরাধনা। আসলে ভগবান আসলে আমাদের আশ্রয়দাতা, কিন্তু আমরা তার আরাধনা করি ভক্তের মাধ্যমে, আমরা সরাসরি বুঝতে পারি না। হ্যাঁ, সেই জন্য ভগবান খুশি হন। এই জন্য এখানে বলছেন নারদ মুনি, ভক্ত সঙ্গ করতে হবে। হ্যাঁ, আর যেসব কর্ম করছ তার যে ফল সেটা তুমি ভোগ করো না। প্রভুপাদ একটা উদাহরণ দিচ্ছেন, কর্মের ফল মানে সুখ আর দুঃখ। আমরা যদি ডাইরেক্ট কর্মের ফল ভোগ করব, তাহলে আমাকে সুখটা যেমন পাবেন তারপরে দুঃখটাও নিতে হবে। কিন্তু জগতের লোক কি বলে, কর্মফল খালি সুখটাই চায়, দুঃখটা কেউ চায় না। কেউ দুঃখ চায়? কয়জন দুঃখ চায়? হাত তুলুন। কর্ম করে সুখটা চায়, কর্মের ফল যে দুঃখ আছে সেটা কেউ চায় না। কি রকম উদাহরণ দিলেন প্রভুপাদ? যেমন আপনারা কোনো ব্যবসা করেন, ব্যবসা করে কখনো কখনো আপনারা হয়তো 1,00,000 টাকা লাভ হয়ে গেল এক বছরে, তখন কি হবে? আনন্দ হবে কি না? 1,00,000 টাকা লাভ হয়ে গেল, আনন্দ করছেন। কিন্তু পরের বছরে দেখা গেল মান্দা বাজার, তখন 10,00,000 টাকা লোকসান হয়ে গেল, কে এটা ভোগ করবে? কে ভোগ করবে? আপনি কর্ম করেছেন, আপনাকে ভোগ করতে হবে। অন্য লোক করবে? আপনার যে ব্যবসায় যে কর্মচারীরা আছে তারা কষ্ট পাবে? তারা ভোগ করবে না? যদি কর্মচারী সে মালিকের 10,00,000 টাকা লোকসান হয়ে গেল আর না 1,00,000 টাকা লাভ হলো, কর্মচারী কিছু যায় আসে না। তাই আমাদের কর্মচারী হতে হবে, তখন লাভ লোকসানে আর চিন্তা থাকবে না। তো এটা মানুষ জানে না। তো সেজন্য ভগবত ভক্তিটা এইরকমই আমাদেরকে আনন্দময় জীবন প্রদান করে। কেন না? ভগবানকে যুক্ত হওয়াটাই, সব ইন্দ্রিয় দিয়ে তার সেবা করাকেই ভক্তি বলে। আর ভগবান মানেই আনন্দময় অভ্যাসাত, তিনি আনন্দময়। তে আমরা আনন্দ চাইছি জাগতিকভাবে, স্ত্রীকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, টাকা পয়সাকে নিয়ে, ব্যবসাকে নিয়ে, কিন্তু এইগুলি তো আমাদের আছে। প্র্যাকটিক্যাল হন, বাস্তবে জিজ্ঞাসা করুন যে আমার স্ত্রী পুত্র কালারিং টিভি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যবসা টাকা অনেক কিছু আছে, কেন আমি জীবনে সর্বদা হতাশা উৎকণ্ঠা, ঘুমাতে পারি না মাঝে মাঝে, এত উদ্বেগ, যন্ত্রণাদায়ক, অন্যান্য পশু দংশন করার মতো সর্বদা ওই পুত্রকন্যা আত্মীয় স্বজন দেশবাসী প্রতিবেশী থেকেই যন্ত্রণা পাচ্ছি, কি কারণ সেটা আমরা কি জিজ্ঞাসা করি? আমরা জানি না। তো সেজন্য এসব মহাজনেরা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আমরা বারম্বার কৃষ্ণকে ভুলে গিয়ে বহির্মুখতা করছি, তাই জন্য বারবার চক্রে ঘুরছি, কখনো রাজা কখনো প্রজা, কখনো সুখী কখনো দুঃখী, কখনো শিক্ষিত কখনো অশিক্ষিত, কখনো কীট পতঙ্গ গাছপালা কুকুর বিড়াল বিভিন্ন শরীরে যাচ্ছি। তার প্রমাণে এখানে আমরা বসে আছি, এতগুলি মানুষ সবাই আলাদা আলাদা, কি কারণ? এটি কর্ম। আমরা ভগবানের নির্দেশটাকে অবজ্ঞা করছি, কিভাবে কর্মটা করতে হয়। তাই তিনি কি করলেন, কৃপা করে আমরা মায়াতে বুঝতে পারি না কি ঠিক কি বেঠিক। মায়া শব্দের অর্থ হচ্ছে যা নয়, আর যেটা নয় সেটাকে আমরা ভাবছি এটা ঠিক। এই দেহটা বাবা নয়, কিন্তু আমরা বলছি বাবাটাই আমার বাবা, কিন্তু এই বাবা চলে গেল, সেদিন কান্না করছে বলছে বাবা চলে গেলেন। তাহলে আমরা জগতে লোকদেরকে কিভাবে ঠকাচ্ছি, মিথ্যাবাদী? এই বাড়িটা, এই দেশটা আমার নয়, কিন্তু এই দেশটা আমার। আমি ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক নয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান নই, কিন্তু আমরা পরিচয় দিচ্ছি আমি হিন্দু, আমি মুসলিম। আজ হিন্দু, কালকে আপনি মুসলিম হয়ে গেলেন, তাহলে আপনি মিথ্যাবাদী। আজ আপনি হিন্দু, খ্রিস্টান হয়ে গেলেন, কাল খ্রিস্টান, আপনি মুসলিম হয়ে গেলেন, মুসলিম কাল হিন্দু হয়ে গেলেন, তার মানে কি এটা ধর্ম? এটা প্রতারণার ধর্ম। শাস্ত্র বলে পৃথিবীতে আছে যত ধর্ম এইসব নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে, ছল ধর্ম। আমরা এই ছল ধর্মের বলেই আমরা যুদ্ধ করছি, যেটা বাস্তব ধর্ম নয়, ঠিক নয়, তাই আজকে আমরা ধর্মের নামে সারা বিশ্বের লোক যুদ্ধ করছি, হতাশা উৎকণ্ঠা ওই ধর্ম থেকেই। শাস্ত্রে রূপ গোস্বামী বললেন যে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিঙ্গিমি না ঐকান্তিক হরের ভক্তি উৎপাত এব কল্পতে। উৎপাত মানে যুদ্ধ। হিন্দুরা বলছে আমরা হিন্দু, মুসলিমদের সাথে যুদ্ধ, মুসলিম বলছে আমরা মুসলিম, মুসলিম হিন্দুদের সাথে যুদ্ধ, সাম্প্রদায়িক সৃষ্টি করছে। আরে এগুলো ধর্ম নয়, এগুলি 2019 সাল হয়েছে তৈরি, খ্রিস্টান ধর্মটা, মুসলমান ধর্মটা 1400 বর্ষ হয়েছে তৈরি, বা 1350 আর হিন্দু ধর্মটা মুসলমানদের দেওয়ার নাম, এগুলি ধর্ম নয়, ধর্ম তৈরি হয় না। যমরাজ মহাজন তিনি বলেন ধর্মংস্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, কিন্তু আজকাল রাজনৈতিক নেতারা ভাবছে আমরা ধর্ম তৈরি করছি না, ভগবত প্রণীতম। যক্ষ, রাক্ষস, মনুষ্য, দেবতা, পশু, পাখি কেউ ধর্ম তৈরি করতে পারে না, সেটা ভগবানের দেওয়া আইন। সেই জন্য গীতা ভাগবতের শিক্ষা যারা আচার্য তারা শিখাচ্ছেন যে মায়ামুগ্ধ জীবের নাহি স্বত কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। বেদ মানে জ্ঞান, আমাদের সেই জ্ঞান নেই, মায়াতে পড়ে যেটা ঠিক নয় সেটাকে ঠিক ভাবছি, তাই ভগবান তার শুদ্ধ ভক্তদের পাঠিয়ে দিলেন, এবং তিনি নিজে কখনো কখনো আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখন ধর্মে গ্লানি দেখা দেয়, অধর্ম প্রাদুর্ভাব হয় সমাজের মধ্যে, ওই গীত শাস্ত্র শিক্ষাকে বাদ দিয়ে সবাই ধর্ম করছে, স্মৃতি স্মৃতি পুরাণ বিনা যে সিদ্ধান্ত, যে ধর্ম, সেটা উৎপাত। শাস্ত্র বলা আছে, তাই আজকে ধর্ম উৎপাতের কারণ, কিন্তু তা মানে নয় ধর্ম নেই। তো যেন প্রকৃত ধর্ম এই আচার্যদের দ্বারা পদাঙ্ক অনুসরণ করে পরম্পরা সূত্রে গ্রহণ করতে হবে, সেজন্য তারা জানিয়ে দেন এটা প্রকৃত ধর্ম। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, ধান গাছ আছে না, ধান গাছ তো যারা চাষি তারা ধান বুনে দেয়, তখন ছেলেকে নিয়ে গিয়ে বলছে চল ধান আগাছা হয়ে গেছে, তো সেখানে কি দেখছে, ধান গাছের সঙ্গে সামাধান গাছও আছে, সেগুলি আগাছা বলে। তো সামাধান গাছকে ঠিক ধান গাছের মতো দেখতে একই রকম, কিন্তু ছেলে গিয়ে বলছে বাবা সব তো ধান গাছ, তুই জানিস না, দেখ একদম শিকর্ষ তুলে নিয়ে বলছে এইটার চিহ্ন দেখ একই রকম দেখতে, কিছু পার্থক্য আছে, এটা ধান গাছ ন, এটা সামাধান গাছ, চল এইগুলি সব উঠিয়ে ফেলে দাও শিকর্ষ, কেন এগুলি থাকলে আসল ধানটা পাওয়া যাবে না, আর চাল ডাল চাল হবে না, জীবন ধারণ হবে না। তখন বাবা নিয়ে সে আগাছা সামাধান গাছগুলিকে তুলছে, ছেলে কি করছে বুঝতে পারেনি, আবার ধান গাছগুলি তুলতে শুরু করে দিয়েছে, বাবা দেখছে এই মূর্খ কি করছে, না না সামা গাছ এই তোকে দেখালাম না। তো তার মানে পরম্পরা সূত্রে চিনে চিনে দেখতে হবে, বারবার আমরা ভুল করছি, তো বাবা এরকম দেখিয়ে দিয়েছেন, তাই গুরু আচার্যরা তারা পদাঙ্ক অনুসরণ করে তারা সঠিক জিনিসটা বুঝে গেছেন, তাই তারা তাদের শাসন থাকে, শিষ্য মানে শাসনে থাকবে, তাই শিষ্য বাবা শাসন করছে এই ভুল করছি মূর্খ। তো সেখানে ছেলে যদি শিখতে চায়, প্রকৃত জীবন ধারণ করতে চায়, তাই শাসনে থাকবে, তাই আবার দেখছে, দেখতে দেখতে বুঝে গেল ও এই চিহ্ন, তখন এইবারে সে কি করছে না, ধান গাছের পাশে যত সব জমিতে সামাধান গাছ, তখন চিনে চিনে সব শিকর্ষ তুলে ফেলে দিচ্ছে, আর মায়া নেই। তাই ভগবান আসেন প্রকৃত ধর্মকে স্থাপন করতে, আর এরকম যারা চিটিংবাজি ধর্ম, তথাকথিত ধর্ম নামে চলে, সেগুলাকে সমূলে তুলে ছুঁড়ে ফেলে দিতে। তো শ্রীল প্রভুপাদ সারা বিশ্ববাসীকে এরকম শিক্ষা দিয়েছেন, আমরা বুঝতে পারছি না, মনে করছি হিন্দু ধর্ম মুসলমান ধর্ম, এগুলি ধর্ম নয়, এগুলি আগাচ্ছা, এগুলিকে শিকড় তুলে লাথি মেরে ফেলে দেওয়া উচিত। হ্যাঁ, এগুলি ধর্ম নয়, ধর্ম নামে চলে, তাই আজকে সমাজে উৎপাত। সেই জন্য শাস্ত্র বলছে ধর্ম প্রযোজ্জিত কৈতব অত্র, এগুলি কৈতব ধর্মকে প্রযোজ্জিত ত্যাগ করো। কিন্তু মানুষ জানে না, চিনতে পারে না, তো ধরে ধরছে, জড়িয়ে ধরছে সে ওই ছেলের মতো, না না বাবা এটা ধান গাছ। আরে মূর্খ, তুই জানিস না, এটা দেখ তো, যখন চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে তো প্রকৃত বুদ্ধিমান সে প্র্যাকটিক্যাল হবে, বাস্তব জিনিসটাকে গ্রহণ করবে। বৈদিক শাস্ত্রে কি লেখা আছে, কি বলা হয়েছে, প্রকৃত ধর্মটা কি, তো সেই জন্য সেটাকে বলে ভাগবত ধর্ম, আত্মার ধর্ম, ভগবানের সেবা করা, তার অংশ আমরা, তার সাথে যুক্ত থাকা। তাই তার সব জিনিস তার সাথে যুক্ত করিয়ে দেওয়া, তিনি ভুক্তা আমি ভুগিয়া আমি চাকর, এইভাবে ভাগবত ধর্ম সারা বিশ্বের লোক এখন গ্রহণ করছে। যা পরম্পরা সূত্রে আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সহ এরকম ক্রমান্বয়ে শিক্ষা গ্রহণ করেছি, হ্যাঁ প্রভুপা সারা বিশ্বের লোককে দিয়েছেন। তো এই জন্য কলিযুগে প্রকৃত যে ধর্ম, হ্যাঁ আমাদেরকে বুঝা যাবে শুদ্ধভাবে ভক্ত সঙ্গে যখন আমরা হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগ ধর্ম, এটা কলিযুগের আইন। ভগবানের অনেক নাম আছে, কিন্তু এই সমস্ত নামে শক্তি আছে, কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের মহৌষধি, এটাকে গ্রহণ করতে হবে। ষোলো নাম বত্রিশ অক্ষর। তো সেজন্য দেখবেন একটা আলমারিতে অনেক ঔষধ আছে, অনেক ঔষধ, সমস্ত ঔষধে শক্তি আছে কি না, শক্তি আছে, কিন্তু আপনার জ্বর হয়েছে, আপনি কি আলমারিতে গিয়ে ও ঔষধ আছে এটা খুলে নিয়ে খেয়ে নেবেন, না কি করবেন? প্রেসক্রিপশনে ডাক্তার যে ঔষধ নাম লিখেছে সেই ঔষধটা নিয়ে খাবেন, যে কোনো একটা ঔষধ খেয়ে নেবেন না? ঠিক তেমনি কলিযুগ ধর্ম, ভগবানের নাম সংকীর্তন, ষোলো নাম বত্রিশ অক্ষর, হরে কৃষ্ণ মহামন্ত্র, সমস্ত নামে শক্তি আছে ভগবানের নামে, কিন্তু এই কলিযুগে এই মহানাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটি বৈদিক শাস্ত্রে মহাজনেরা বলছেন, তো সেটি আমাদের করতে হবে। ভগবানের যে কোনো নাম করলে আমরা শক্তি পাব, কিন্তু এই কৃষ্ণ নাম নিরপরাধে করলে এই ষোলো নাম বত্রিশ অক্ষরে আমরা প্রেম লাভ করতে পারবো এই কলিযুগে। অন্যান্য ঔষধে শক্তি থাকলে সে ঔষধ বিক্রিয়া ঘটবে, কিন্তু ভগবানের নামের কোনো বিক্রিয়া হবে না, ভগবানের নামটা এত শক্তিশালী। কিন্তু কলিযুগের নাম ষোলো নাম বত্রিশ অক্ষর মহামন্ত্র মহাপ্রভু সেটি দিলেন, এই সব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ইত্যাদি তারা কীর্তন করেছেন, জপ করেছেন, তাতে মহাপ্রভু প্রেম দিয়ে দিয়েছেন, বিশেষ করে এই কলিযুগে। অন্যান্য যুগে নামের সাথে মুক্তি হতো, কিন্তু এই বিশেষ কলিযুগে আমরা এই ষোলো নাম বত্রিশ অক্ষরে যদি আমরা শুদ্ধভাবে করি তাহলে প্রেম ধন লাভ করা যাবে। হ্যাঁ, অনায়াসে আমাদের যে প্রয়োজন সম্বন্ধ, আমরা যখন জানবো আমি কে, আমার কর্তব্য তখন জানব, তা আমি কে, আমাদের ভগবানের সাথে যে সম্পর্ক, এই হরিনাম থেকে সূচনা হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করলে আয়না পরিষ্কার হয়, তখন আমরা দেখি আমি হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, আমি বাঙালি উড়িয়া নয়, মহিলা পুরুষ নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নয়, ধনী গরিব নয়, শিক্ষিত অশিক্ষিত নয়, মোটা পাতলা নয়, রোগী নয়, এই দেহের মধ্যে আত্মা, এই দেহেতে রোগ হয়, মোটা পাতলা হয়, কিন্তু আত্মা এই দেহেতে না থাকলে এর কোনো মূল্য নাই। দেখবেন কোন নেতা গাড়ি করে যাচ্ছে তার চাকর সেক্রেটারিকে নিয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, স্পট ডেথ হয়ে গেল সেই নেতার, কিন্তু চাকর আর সেক্রেটারি ছটপট করছে, আপনারা কাকে হসপিটালে নিয়ে যাবেন বলুন, কাকে হসপিটালে নিয়ে যাবেন, চাকর আর সেক্রেটারিকে? কেন, নেতাকে নেবেন না? নেতা এত কাজ করছে দেশের, তাকে নেবেন না হসপিটালে, চাকর সেক্রেটারিকে নিয়ে যাবেন কি কারণ, কে বলতে পারেন? নেতাটা স্পট ডেট, তার মধ্যে থেকে আত্মা বেরিয়ে গেছে, তাই তাকে আর আমরা টানাটানি করছি না। চাকর সেক্রেটারি ছটপট করছে বলে তাকে আমরা হসপিটালে কোটি টাকা খরচ হলো দৌড়াচ্ছি নিয়ে, তার মানে মূল্যটা কার? নেতার নেই, সেক্রেটারি চাকর হয়ে গেছে মূল্যবান, কেন আত্মা আছে বলে। এই জন্য আপনি ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, ব্রাহ্মণ না মুচি, তাতে বিচার্য নয়। আপনি প্রধানমন্ত্রী না একটা রিক্সাওয়ালা, তাতে বিচার্য বস্তু নয়। আত্মা যদি না থাকে কুকুর শিয়ালের ভক্ষ্য হবে, বিষ্টায় পরিণত হবে এই সম্মান, এই সব কিছু, এই দেহটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, কিছু মূল্য নেই। তো সেজন্য বুদ্ধিমান মানুষের উচিত ভগবানের নাম কীর্তন জপ অনুশীলন করে আর ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করে আমাদের আত্মার কল্যাণ করা। এই আত্মা বারবার এই জড় জগতে সঙ্গ করছে, যার ফল ধরুন বারবার কবু স্বর্গে মরতে কীট ক্ষুদ্র পশু পাখি মনুষ্য দেহতে এরকম ঘুরছে বারবার তার কর্ম অনুসারে। তাই কর্মফল থেকে মুক্ত হউন, কর্ম বন্ধনকে যদি মুক্ত করতে চান, এই চক্রকে মুক্ত হতে চান, তাহলে মহাপ্রভু এসে জানালেন, জীব জাগো জীব জাগো গোরা চান্দ বলে, কত নিদ্রা যাও মায়া পিসাচির কুলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনা মহামন্ত্র লও তুমি মাগি, চেয়ে নাও হে বদ্ধ জীব, আমি মায়ার যেটা তোমরা ভুল করছ, যেটা নয় তো সেটা থেকে তুমি মুক্ত হবে, চেয়ে নাও এই হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা চেয়ে নাও। সেজন্য শুদ্ধ ভক্তদের থেকে চেয়ে নিতে হয় হরিনাম, যেমন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরু থেকে চেয়ে নিয়েছেন হরিনাম, তাই আমাদের চেয়ে নিতে হয়। তাহলে আমরা সেটা যখন চেয়ে কীর্তন করব, জপ করব, তখন আমাদের হৃদয়ের আয়নাটা পরিষ্কার হবে, লাইট জ্বলবে, তখন দেখবেন। আপনারা বলুন নিজের মুখ কয়জন দেখতে পারেন এখানে, কয়জন নিজের মুখ কেউ দেখতে পারেন? আয়নাতে, তার মানে মাধ্যম লাগবে আয়নাতে। অনেক লোক আমরা যখন ভগবানের কথা বলি, হ ভগবানকে দেখা যায় নাকি ভগবান, আরে তুমি তো নিজের মুখটা দেখতে পারো না, ভগবান দেখবে কি করে? আয়না লাগবে মাধ্যম, তাই ভগবানকে দেখতেও লাগবে মাধ্যম। সাধু গুরু শাস্ত্রে চিতেতে করিয়া ঐক্য, তো মাধ্যম লাগবে, এমনি নয়, ভগবান সস্তা নয়। হ্যাঁ, আপনাকে মাধ্যম লাগবে। তো সেজন্য নিজের মুখটা যদি দেখবেন আয়না লাগবে, আর যদি লাইট না থাকে, সূর্যের আলো আর ইলেকট্রিক লাইট নেই, আয়নার মুখে দেখা যাবে? তাহলে আমাদের কি এত ইন্দ্রিয়ের শক্তি, অত স্কুল কলেজের জ্ঞান বিজ্ঞান করে কি লাভ? তাহলে আমরা সবাই মূর্খ থেকে গেছি। হ্যাঁ, তো সেজন্য দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ করতে হবে। হ্যাঁ, স্কুল কলেজের জ্ঞান ব্রেনে প্রকাশ হবে, আর পেকুলেশন হবে, জল্পনা কল্পনা হবে, এটা এমন তেমন জল্পনা কল্পনা, আর নিজের মুখটাও দেখা যাবে না। অক্ষজ জ্ঞানে আমরা এটা চলছি, ইন্দ্রিয়ের দ্বারা বিচার করে আমরা চলছি এই জগতে সারা বিশ্বের লোক। এই জন্য সমাজে এত উচ্ছৃঙ্খল, যুদ্ধ পরস্পর মধ্যে, মারামারি, আমরা নিজেদের মধ্যে জানি না আমি কে, পরস্পর মধ্যে ভাবছো ওটা হিন্দু শুট করে দাও, এটা মুসলিম শুট করে দাও, এটা খ্রিস্টান শুট করে দাও, ও এটা তৃণমূলের লোক শুট করে দাও, ওটা বিজেপির লোক শুট করে দাও, এটা কংগ্রেসের লোক শুট করে দাও। কেন? যেহেতু আমরা চিনি না, আত্মজ্ঞান নেই, আমরা দেহের দ্বারা অজ্ঞানতায় অত বড় বড় নেতা, কিন্তু আমরা করছি। ও ভারতের লোক পাকিস্তানের হচ্ছে, ওদের শুট করে দাও, ও পাকিস্তানের লোক ওকে শুট করে দাও, ওই দেশটাকে শেষ করো। কেন? এই দেশগুলি আমরা ভাগাভাগি করে নিয়েছি, আমাদের জন্ম উলগ্ন হয়ে নেকেট হয়ে এসেছি, কাপড় পর্যন্ত নিয়ে আসিনি, কোনো মাটি জল নিয়ে আসিনি, আর আমরা দাবি করছি এটা আমার, তো আমরা মূর্খ হয়ে জন্ম। তো সেজন্য এই জ্ঞান আসবে যখন এই গীতা ভাগবত পড়বেন। তো সেজন্য নারদ মুনি জানিয়ে দিলেন এই চেতনা উদ্বুদ্ধ করতে, তাই সমস্ত কর্ম কৃষ্ণের উদ্দেশ্যে সম্পাদন করতে হবে। তো এই ভগবানের নাম জিহা দিয়ে যে কর্ম, ভগবানের নাম করুন, জিহা দিয়ে যে খাওয়া কৃষ্ণকে নিবেদিত প্রসাদ খান, কান দিয়ে যে শোনা কৃষ্ণের কথা শুনুন, এরকম সব ইন্দ্রিয় দিয়ে যখন ভগবানের সেবা হবে তাকে বলে ভক্তি। আর ভক্তি আমাম অভিজানাতি, ভক্তির দ্বারা ভক্ত আমাকে বুঝতে পারবে, নাহলে নয়। তো সেজন্য আমি অনুরোধ করবো গীতা ভাগবত সংগ্রহ করবেন। তো এইভাবে খুব সুন্দর সুন্দর কথা নারদমুনি জানিয়ে দিয়েছেন যে গৃহস্থের কর্তব্য বারম্বার সাধুসঙ্গ করা। তো এই জন্য আমি অনুরোধ করবো প্রভুপা সারা বিশ্বের লোককে শিখিয়ে দিয়েছেন এ বি সি ডি, এতে অ্যাসোসিয়েশন, তার মানে সাধুসঙ্গ করতে হবে। অ্যাসোসিয়েশন আমরা সঙ্গ করি, যুবক সঙ্গ, রাষ্ট্রসঙ্গ, রাজনৈতিক সঙ্গ, ব্যবসায়ী সঙ্গ, কিন্তু প্রভুপাদ বলছেন সাধুসঙ্গ করো, অ্যাসোসিয়েশন, তুলসীর সাথে বস, হ্যাঁ তুলসী বৈষ্ণবী, হ্যাঁ তার সঙ্গ করো, ছেলে মেয়েকে নিয়ে প্রত্যেক দিন। এখানে বলছেন শৃণন ভগবত অভিক্ষ্ণম অবতার কথম শ্রদ্ধান যক্তাকালম উপশান্তম জনাবৃতম সৎসঙ্গ ছন কই, হ্যাঁ সবসময় সৎসঙ্গ করো, হ্যাঁ সঙ্গম আত্মজায়া আত্ম জাতিষু। তো এভাবে আত্মীয় স্বজনদেরকে নিয়ে, হ্যাঁ স্ত্রী পুত্রদেরকে নিয়ে, হ্যাঁ সৎসঙ্গাত প্রত্যেক দিন সাধুসঙ্গ করুন। সেজন্য গৃহস্থ কর্তব্য সকলের, গৃহস্থ কেন, সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহস্থ সকলেরই কর্তব্য, কেন সবাই আমরা আশ্রমবাসী, গৃহস্থ আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম, আমরা কেউ মনে করি ও আপনারা আশ্রমবাসী, কিন্তু আপনারাও আশ্রমবাসী, তাকে বলা হচ্ছে গৃহস্থ আশ্রম, গৃহতে স্থিত। এখানে বলা হলো ক্রিয়া কুরবন, সমস্ত কর্ম কর ভগবানকে কেন্দ্র করে, যুধিষ্ঠির মহারাজকে শিখাচ্ছেন। তাই আমরা গৃহস্থ হিসাবে যদি মনে করি আমি গৃহস্থ, তাহলে এটা করবেন, আর যদি না করেন তাহলে আপনি গৃহমেধি, মেধি শব্দের অর্থ কি হিংসা, তার মানে আপনি আমাকে হিংসা করবেন, আমি আপনাকে হিংসা করবো, হিংসা মানে যুদ্ধ। তাই সারা বিশ্বে আমরা গৃহমেধির সংসার করছি, যার দরুন পরস্পর মধ্যে ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ। তাই আমাদের গৃহস্থ আশ্রম নেই, এই জন্যই শাস্ত্রে গৃহস্থ আশ্রম কি করে হবে শিখানো হচ্ছে। শুধু গৃহস্থ বিয়ে করলেই, ছেলে মেয়ে উৎপন্ন করলেই গৃহস্থ আশ্রম নয়, পশু পাখিরাও কুকুর বিড়ালরাও বিয়ে করেছে, আপনাদের ঢাক ঢুলক বাজিয়ে বিয়ে করছেন, হ্যাঁ সুন্দর মালা বদল করছেন, কুকুরদের হয়তো নেই কিন্তু তারাও সেই মৈথুন ক্রীড়া করে ছেলে মেয়ে উৎপন্ন করছে, তো সে কি লাভ, একই জিনিস, কুকুর থেকে মানুষ কোথায় অধিক হয়ে গেছে, যতদিন তার কুকুর আর একটা কুকুরকে হিংসা করে, ওই পাড়া থেকে একটা কুকুর এলে ঘা ঘা করে তাড়িয়ে নিয়ে যায়, কিন্তু আজ মানুষ সমাজে সারা বিশ্বে ঘা ঘা তাড়ানো যুদ্ধ। তাই গৃহ মেধির সংসার, তার মানে মেধি শব্দের অর্থ হচ্ছে হিংসা। তো এখন নিজেকে প্রশ্ন করুন, আমি গৃহস্থ আশ্রম না গৃহ মেধির সংসার, তো সেটা বুঝলেই বুঝে যাবেন, না আমি মানুষ জীবনে পশু পাখির জীবন যাপন করব না। আমি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গৃহস্থ ছিলেন, তার স্ত্রীকে নিয়ে সারা রাত্রি ভাগবত কথা বলতেন, কিন্তু আমরা ইন্দ্রিয় সুখে আসক্ত, হ্যাঁ পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা ঠিক আছে, পুত্র সন্তান উৎপন্ন করুন, কিন্তু কৃষ্ণ সংসার করুন, কৃষ্ণ পুত্র করুন, ইন্দ্রিয় সুখের জন্য নয়, কৃষ্ণের সংসার করুন, হ্যাঁ কৃষ্ণ ভক্ত পুত্র কামনা করুন। তো এইভাবে প্রকৃত গৃহস্থ আশ্রম, সেখানে বাড়িতে সুন্দর বিগ্রহ থাকবে, রাধা কৃষ্ণ এখানে সাজিয়ে রেখেছি আমরা আপনাদের দেখানোর জন্য যে কি করে গৃহস্থ আশ্রম থাকবে। দেখুন জগা খিচুড়ি থাকবে না, তুলসী থাকবে, রাধাকৃষ্ণ, এই কলিযুগে মহাপ্রভু স্বয়ং রাধাকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, পঞ্চতত্ত্ব পাঁচটি তত্ত্বে, আর নৃসিংহদেব ভগবত রাজ্যে যেতে গেলে যে রাস্তায় যে বাধাগুলি ভক্তিতে, সেই বাধাগুলিকে উনি কাটিয়ে দেবেন, এই জন্য নৃসিংহদেব রয়েছেন। আর জগন্নাথ বলদেব ভগবান কৃষ্ণ পার্বতীকে বলেছিলেন আমি কলিযুগে দারুব্রহ্ম রূপে জগন্নাথ রূপে অবতরণ করব, সেই জন্য আমরা এখানে জগন্নাথ বলদেবকে রাখছি। তুলসী কৃষ্ণের প্রিয়া বৈষ্ণবী, এই কলিযুগে সাধু তিনি, তাই তার সঙ্গ দরকার আমাদের, হ্যাঁ এবং কিভাবে না পরম্পরা সূত্রে এরকম চলে এসছে, তাই আমরা এরকম পরম্পরা সূত্রে, এখানে তো সব ছবি রাখা যাবে না, কয়েকজনকে আমরা রেখেছি, হ্যাঁ এরকম পরম্পরা। তো সেজন্য প্রতিদিন সাধুসঙ্গ করবেন, আর সপ্তাহে একদিন নাম হট্ট সঙ্গ করবেন, নিত্যানন্দ প্রভু আদি গুরু তিনি শিখিয়ে দিয়ে গেছেন কি করে সাধুসঙ্গ করবেন। তাই বাড়িতে বাড়িতে সপ্তাহে আপনার দুই চারজন গৃহস্থ পরিবার পাঁচ দশ জন, এই রবিবারে একটা রুটিন করবেন যে রবিবার দিনে আমরা বা কোনো আপনাদের বার, যে বারটা আপনাদের পছন্দ সেই বারে কোন একটা টাইম, আপনাদের যেটা সুযোগ হয় চারটা থেকে ছটা, বা পাঁচটা থেকে সাতটা এরকম দুই ঘন্টা বা এক ঘন্টা আপনারা রুটিন করে নেবেন, দাদা এইবারে আমাদের এই বাড়িতে হলো, আগামী আপনার বাড়ি হবে, তারপরে আপনার বাড়ি হবে, এরকম রুটিন করে চক্র আকারে সাপ্তাহিক মহামিলন করুন। হ্যাঁ, দুই ঘন্টা সপ্তাহে, এখানে বলা হলো নিত্য সাধুসঙ্গ করতে, তাহলে অন্তত সপ্তাহে একদিন, আর বাড়িতে প্রতিদিন ছেলে মেয়েদেরকে নিয়ে। পরিবারের উন্নয়ন পরস্পর মধ্যে বাড়ি বাড়ি, আর নিজের গৃহেতে ছেলে মেয়েদের উন্নয়ন। হ্যাঁ, তো সেজন্য বাবা মা হিসাবে অভিভাবক কর্তব্য হচ্ছে ছেলে মেয়েদেরও নিজে আচরণ করে ভক্তি ছেলে মেয়েদেরকেও শিক্ষা দেওয়া, এটা করা। সেটা করবেন যা শাস্ত্রে বলা হচ্ছে, তাহলে দেখবেন আনন্দ পাবেন। তো যেন আমি অনুরোধ করব, এ অ্যাসোসিয়েশন তুলসীকে সকালবেলা উঠবেন, সূর্যোদয়ের আগে কম পেকে আধা ঘন্টা আগে উঠুন। এখন সূর্য উদয় হচ্ছে 6:15 কি 18, অন্তত আধা ঘন্টা আগে উঠে যান। হ্যাঁ, 4:30 বা 5:30 উঠে যান। 5:30 উঠে গিয়ে স্নান করে নিন, পরিষ্কার বস্ত্র পরুন। হ্যাঁ, তারপরে ভগবানের আরতি করুন। এটা হচ্ছে গৃহস্থের সকালবেলার কর্ম, রুটিন। সর্বকর্ম কৃষ্ণ বললেন, সর্বকর্মাণি অপি সদা, 24 ঘন্টা কর্মকে রুটিন করতে বললেন। কি করে করতে হবে? তাই সকালবেলা ঘুম থেকে উঠা কর্ম, আর সেখানে স্নান করা কর্ম, পরিষ্কার বস্ত্র পরা, তিলক পরা, তারপরে ভগবানের আরতি করা। কারণ ভগবানের আরতি করতে গেলে আমাদের তুলসী মালা পড়তে হয়, কিন্তু এই মুহূর্তে হয়তো আপনারা পড়ছেন না, সে ঠিক আছে, না করছেন না করছেন, কিন্তু বুঝবেন যে এটা আমাদের উচিত মনুষ্য জীবনে। কেন, তুলসী হচ্ছেন ভগবানের প্রিয়া, আমরা কার আশ্রয় আছি কিনা বুঝা যাবে। যেমন একটা কুকুরের গালায় বেল্ট আছে, তখন রাস্তায় দেখা যায় এটা একটা মালিকের কুকুর, আপনি একটা লাঠি নিয়ে ওকে পিটাতে পারবেন না, কিন্তু নেড়ি কুকুরকে আপনি পিটাচ্ছেন, তাড়াচ্ছেন। কিন্তু একটা বেল্ট বাঁধা কুকুর এসে গেছে যখন এই অমুক মালিকের থেকে, তখন আপনার ঠিক সেইরকমই এই তুলসী মালা মানে যমদূতগণ ভয় পায়, আরে এ তো ভগবানের আশ্রিত। তো সেজন্য ভগবানের আশ্রিত না হলে আমরা কি করে পূজা করব? তো সেজন্য তবু আমরা অনুরোধ করব, এই মুহূর্তে যদি আপনারা নাও পড়েন, তবু ভোরে উঠে স্নান করে, অন্তত পুষ্প ইত্যাদি দিয়ে ভগবানের কাছে একটু ধূপ দিয়ে পূজা করে প্রার্থনা করুন, প্রভু আমায় একটু সদ্বুদ্ধি দিন, তোমার সেবা কি করে করব। হ্যাঁ, আমি তো শুনলাম এই তুলসী পড়তে হয়, আমার লজ্জা লাগে, কেন এই লজ্জাটা আছে আমাকে? সিগারেট খেয়ে যে সিগারেট ক্ষতি তাতে লজ্জা নেই, আর তুলসী মালা পবিত্র হয়, আমার বাবা শ্রাদ্ধতে তুলসী মালা না পড়লে শালগ্রাম পূজা হয় না, আর সেখানে আমি আগে পরে অপবিত্র হয়ে থাকছি, সিগারেট খেয়ে মদ খেয়ে অপবিত্র আর পাগলামি করছি, সেটা লজ্জা লাগে না? লোক বলে অমুকের ছেলে দেখো পেচ্ছাপ করছে কুকুর তার মুখে, তাতে লজ্জা নেই? এরকম ধিক্কার দিন নিজেকে, দেখবেন একদিন শুদ্ধ ভাবনা আসবে, ভগবান দেখবেন ও এ অনুশোচনা করছে। তাই ভগবানের নাম হরি কি করবেন, ও আমার ভক্ত হয়ে গেছে, তখন তার ওই খারাপ মদ খাওয়া সিগারেট খাওয়া মাদ খাওয়া একদম তাড়াতাড়ি হরণ করে নেবেন, সঙ্গে সঙ্গে সেই আনন্দ পেতে লাগবে। ছিছি আমি এতদিন কি করছিলাম, তখন ক্রন্দন করবে, ইতিপূর্বে যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে এই সব তো আমি পেতাম না এরকম আনন্দ, এতদিন তো কেমন হতাশা ছিলাম, কত রকম কষ্ট পাচ্ছিলাম, আর এখন কি আনন্দ আর আনন্দ, এরকম বুঝতে পারবে। এটা মনুষ্য জীবনে কেবল উপলব্ধি হবে, পশু পাখি জীবনে নয়। তো সেজন্য ভাগবত শাস্ত্র এসব মহাজনদের বাণী আমরা যদি প্র্যাকটিক্যালি বাস্তবে সেগুলো যদি আচরণ করতে শুরু করি, ক্রমে ক্রমে এই পন্থাটাকে যদি যুক্ত হই, একদিন আপনাদের মধ্যে খারাপ জিনিসটা চলে যাবে। যেমন রসগোল্লা খাননি, গুড় খাচ্ছেন, যেই রসগোল্লা পাবেন গুড়টা আর ভালো লাগবে না। ঠিক তেমনি গীতায় কৃষ্ণ বললেন, বিষয়া বিনিবর্তন্তে নিরহারস্য দেহিন রসবর্জ্যম রসুপ্যস্য পরম দৃষ্ট্বা নিবর্তন্তে। শ্রেষ্ঠ আস্বাদন পেলে নিচে জিনিসটা আপনার থেকে পালিয়ে যাবে। তো এই বিদেশিগুলি আফ্রিকার লোক মানুষ মানুষকে খেত, তারা এখন চাও খায় না, পানও খায় না। হ্যাঁ, পান পাতা নিষেধ নেই, পানের মধ্যে যা আছে সেগুলি স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর। হ্যাঁ, চায়ের নিকোটিন কফিন আছে, স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর আমরা জানি না। হ্যাঁ, সিগারেট স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর। আপনি ভালো PhD লিখে দিয়েছেন, ডক্টর মন্ত্রী সিগারেট পান করছেন, তাহলে আপনি কিরকম মন্ত্রী? কিরকম পিএইচডি ডক্টরেট করেছেন, জ্ঞানটা চুরি হয়ে গেছে, দেখেও দেখতে পারছেন না, তাহলে আপনার সঙ্গ করলে কি হবে? আমিও অজ্ঞানী হব। আমরা তাদেরকে বন্ধু করে নিচ্ছি, হ্যাঁ ট্রেনে বাসে যাচ্ছি, চা দোকানে চা চা সিগারেট সিগারেট করছে, এক দশটা পাঁচটা কিনে নিয়ে ধরে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন, সবাই চা কি বন্ধু, পিঠে হাত থাপড়াচ্ছে। হ্যাঁ আমরা এরকম বন্ধু, কেউ দিয়ে দিল চা এক কাপ, কেউ সিগারেট ধরে বাড়িতে দিয়ে দিল এসেছেন, তখন আমরা ভাবলাম এই কত আমার আদরের বন্ধু, কিন্তু আমরা মূর্খ বলে তাকে বন্ধু বলছি। সে যে বেটা আমার ক্ষতি করছে জীবনে, যে চা খেলে যে সিগারেট খেলে, আমরা জানি না সে আমাকে বন্ধু বলে আর আমি মূর্খ, এই জন্য তাকে বলে মায়া। যেটা নয় সেটাকে আমি ভাবছি ঠিক, এটাকে বলে মায়া। হ্যাঁ তো আমরা বুঝি না, তো এই জন্য বুঝার চেষ্টা করুন ক্রমে ক্রমে, যেন সাধুসঙ্গ নামহট্ট সঙ্ঘ মহামিলন করুন, দেখবেন আমাদের এই প্রভুরা আসবে আপনাদের কাছে, এবং এখানে আপনারা উন্নয়ন করুন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে শ্রীপাঠ জন্মভিটা, হ্যাঁ সুন্দর করে, হ্যাঁ কীভাবে আমরা আপনাদের উপদেশ দিতে পারি, যেহেতু আমরা সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহত্যাগী, আমাদের তো কোনো কিছু নেই, আমরা আসছি, অনেক ভক্তরা আমাদেরকে পাঠায় যান এসব এলাকায়, হ্যাঁ তাই আমরা আসি, কেউ নিয়ে আসে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরি যাচ্ছি, তো এরকমভাবে সর্বত্র আমরা এই সত্যি জিনিসটাকে প্রকাশ করার চেষ্টা করছি। তো আপনারাও চেষ্টা করুন গৃহস্থ আশ্রমে সমস্ত কর্ম কৃষ্ণকে কেন্দ্র করে করার জন্য। তাহলে আমাদের নিত্যানন্দ চৈতন্য প্রভু, এখানে আমাদের সর্বপতি গৌরদাস, উনি গৃহস্থ, ব্যবসা আছে এখানে বাড়ি মির্জাপুরে, অনেক ভক্ত আছে, হ্যাঁ চাকরি করে, কেউ রিক্সা টানে, শেষ করছে, হ্যাঁ তাদের বলা হয় না যে আমাকে টাকা পয়সা লাগবে, ধনী হলে আমি এসব করবো না, আপনি সাকন পান কর্ম অনুসারে যা পেয়েছেন সেটা নিয়ে ভগবান সন্তুষ্ট হবেন। বিদুর কি দিয়েছিল, অন্য তার একটু ছিল না, অন্য জায়গা থেকে তার স্ত্রী ভিক্ষা করে নিয়ে এসেছিল খুদ, আর সেটাকে ভেজে কৃষ্ণের কাছে নিয়ে গেছিল, আর কৃষ্ণ সেটাকে সুদামা, হ্যাঁ সুদামা বিপ্র, তার নিজের বাড়িতে কিছু ছিল না, অন্য জায়গা থেকে ভিক্ষা করে নিয়ে এসে কৃষ্ণের জন্য নিয়ে গেছে, কিন্তু তার মানে এখানে আমরা ভিক্ষা করতে হয় না, এখানে দেখতে অনেক বাড়ি আছে, এখানে চাষ জমি আছে, সাকন্য পেলেও দুধ আছে, গাভী আছে, কৃষ্ণের সব প্রিয় বস্তু আছে, আপনারা সেটা ক্রমে ক্রমে চেষ্টা করুন, প্রসাদ খাওয়া হরিনাম করা, সেজন্য সাধুসঙ্গ আর গীতা ভাগবত অধ্যয়ন করে কর্তব্য কর্তব্য জানা, আর এই হরিনাম জপ করা আর প্রসাদ সেবা করা, তো ডেলি হয়তো প্রসাদ সেবা হচ্ছে না, এই তিনটা জিনিস ডেলি হতে পারে, তুলসীর সাথে ডেলি বসা যেতে পারে সহজ, হরিনাম জপ কীর্তন করা যায় 10-20 মিনিট, আর গীতা ভাগবত থেকে পড়া যায়, আর হয়তো ডেলি প্রসাদ পাওয়া যাচ্ছে না, কিন্তু মাঝে মাঝে আজকে এখানে যদিও একাদশী তিথি, আজকে হচ্ছে ষট্তিলা একাদশী, এই একাদশী তিথিতে শস্য খাওয়া হয় না, 8 বছর বয়স থেকে একাদশী করার নিয়ম চৈতন্য মহাপ্রভু বললেন, কিন্তু অনেক স্মার্ত ব্রাহ্মণরা জানে না, তারা বলে পুরীতে একাদশীকে বেঁধে নিয়েছে, আর এটা বিধবার একাদশী বলে প্রতারণা করে, যেহেতু তারা করবে না অন্যকে প্রতারণা করে, কিন্তু একাদশী হচ্ছে ভক্তির জননী, হ্যাঁ আমাদের শারীরিক তো উপকার আছে উপরন্তু ভক্তি বাড়বে, তো সেজন্য একাদশী ব্রত যেদিন আসে তিথি, সে তিথিতে কখনো কখনো মহাদ্বাদশী হয়, পঞ্জিকা দেখে সেটা উপবাসটা তারপর দিন করা হয়, তো আজকে আমরা ষট্তিলা একাদশী করছি, এখানে আজকে আমরা ফলমূল এইসব সবজি, যেগুলো মূল আলু থেকে তৈরি, দুধ থেকে তৈরি, এই সমস্ত জিনিস গ্রহণ, শস্য 5 রবি শস্য নিষিদ্ধ, যেমন চাল থেকে গম থেকে সর্ষে থেকে এগুলি নিষিদ্ধ আছে, এই তিথিতে না খাওয়া, এগুলিতে পাপ পুরুষ আছে, সমস্ত পাপ একটা ময় একটা পুরুষ তৈরি করেছেন ভগবান, এই দিনে যারা এইসব শস্য খাবে, অন্যান্য দিনে তো ভগবান নিবেদন না করে খেলে পাপ, কিন্তু এই সমস্ত কিছুতে আরো কিছু যে পাপ আমরা করি না সেগুলি এসে আরো সংগঠিত হয়ে যায়, এত মহান সেই পাপ পুরুষটা, সেজন্য আমাদেরকে সাবধান থাকতে হয়, তো এটা মনুষ্য জীবনে পালন করা উচিত, তো সেজন্য আপনারা অভ্যাস করুন, মাঝে মাঝে মাসে একটা শারীরিক উপকারও হবে, বিশেষ করে মহিলারা, তারা তো আরো বিশেষভাবে এটা করা উচিত, হ্যাঁ সে বিধবা সধবা সবাইয়ের জন্য, মহাপ্রভুর মা জগন্নাথ মিশ্র ছিলেন তখন একাদশী করেছেন, তো সেজন্য আমাদের ইস্কনে বহু ভক্ত তার স্বামী স্ত্রী একাদশী ব্রত করেন, তারা তো সধবা, তো বিধবা হয়ে গেলে কর্তব্য, এটা যারা বলে তারা মূর্খ। একাদশী দিনে আপনারা ফলমূল, আজকে এখানে হয়তো কিছু পায়েস তৈরি করছে দুধ দিয়ে, ফল ফলমূল ফলমূল দিচ্ছে, পায়েস আজকে করতে পারছে না, কেন পিওর দুধ লাগবে, গাভী থেকে নিয়ে আসতে হবে, আর সেটাকে আলু দিয়েও দুধ ফুটিয়ে আলুকে সিদ্ধ করে তার মধ্যে দিয়ে আপনি চিনি দিয়ে সেটাকে ভোগ লাগিয়ে প্রসাদ করতে হবে, সব কিছু ভোগ লাগাতে হয়। শাকসবজিও ডাইরেক্ট যদি খাবেন জীব হত্যা, কিন্তু সেইটা সেই হত্যাটা যখন ভগবান নিবেদন করে প্রসাদ খাবেন তখন সেটা হত্যা নয়। যেমন কোন সৈনিক বিভাগে গিয়ে অন্য দেশে মেরে দিল, প্রক্সিস প্রমোশন, কিন্তু বাড়িতে এসে যদি কাউকে শুট করে দেয় মৃত্যুদণ্ড। ঠিক তেমনি আমরা ভগবান নির্দেশ করছেন, তাই শাকসবজি তার নির্দেশে ভোগ লাগিয়ে খাওয়া। তো সেজন্য আপনারা মাঝে মাঝে এই প্রভুদেরকে ডাকবেন, প্রভু আপনি আসুন, আমরা ব্যবস্থা করব ডাল চাল খিচড়ি, আর করুন খিচড়ি বানিয়ে দিন, ডাল ডাল আমরা চাল দিব, আপনারা এসে ভক্তদের নিয়ে এসে রন্ধন করে আমরা গ্রামে একটু বিতরণ করতে চাই প্রসাদ। আবার মাঝে মাঝে কোনো গৃহস্থ তার বাড়িতে ভক্তদের নিয়ে গিয়ে যে আমার বাড়িতে এসে একটু রন্ধন করে ভোগ লাগিয়ে দিন, আমাদের শিখিয়ে দিন। করতে 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 একদিন অভ্যাস, একদিন স্বাদ পেয়ে যাবেন, তখন একদিন দেখা যাবে প্রতিদিন যে খারাপ জিনিসটা গ্রহণ করছেন তখন ওইগুলি বমি আসবে, গন্ধ আসবে, স্বাভাবিকভাবে চলে যাবে, আপনি জোর করে পারবেন না। এই বিদেশিগুলা স্বাভাবিকভাবে ছেড়েছে, তারা গো রক্ত খেত, মানুষ মানুষকে খেত, ছাড়লো কি করে, ভক্ত সঙ্গে প্রসাদ সেবা হরিনাম করার ফলে, বুঝতে পারছেন? তাই আপনারা করবেন, এটা আমার প্রার্থনা, অভ্যাস।